এই মানুষটিও ইচার সাথে ছিল।
না না, আমি ওকে চিনি না।
আমি ওদের একসাথে দেখেছি।
সৈন্যরা ইসার চোখ বেঁধে মারতে শুরু করলো।
বল তো কে মারল?
ভবিষ্যৎবাণী করে বল কে এখন তোকে মারবে।
শেষ রাতে পিতর খুব ভীত হয়ে প্রাসাদের উঠানে পায়চারি করছিলেন। একজন তাকে চিনে ফেলল।
তুমিও তো তাদেরই একজন, তাই না?
আমি ওই দলের নই।
ইতোমধ্যে বিশিষ্ট ধর্মীয় নেতারা তাড়াতাড়ি একটা মিটিংয়ে বসলেন। সৈন্যদের কাছ থেকে বন্দি ইসাকে আনার জন্য একজন সেনাধ্যক্ষকে পাঠালেন।
আমরা আপনার বাধ্য গোলাম মহারাজ।
থামো, আমি বলছি থামো। ওকে আদালতে নিয়ে যাও।
যাও।
সবার নেতারা ইসাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করল।
বলো, তুমি কি সেই প্রতিজ্ঞাত মসিহ?
যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন না। যদি আমি একটি প্রশ্ন করি তাহলে তার জবাব দেবেন না। কিন্তু ইবনে আদম এখন থেকে সর্বশক্তিমান আল্লাহর ডান পাশে বসে থাকবেন।
তুমি কি তাহলে ইবনুল্লাহ?
হ্যাঁ, আমি সেই।
যখন ইসাকে নিয়ে যাওয়া হলো তখন একজন লোক পিতরকে দেখিয়ে বলল,
এই লোকটি যে ইসার সঙ্গে ছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ সেও গালিলের মানুষ।
জানি না আপনারা কোন বিষয়ে কথা বলছেন।
ইসা পিছন ফিরে পিতরের দিকে তাকালেন। ইসা যা বলেছিলেন পিতরের তা মনে পড়ল।
আমি বলছি পিতর, আজ মোরগ টাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না।
পিতর সে জায়গা থেকে চলে গিয়ে কাঁদলেন। খুব সকালে ইবাদতখানার একদল পাহারাদার জেরুজালেমের সরু পথ দিয়ে একজন লোককে ধাক্কাতে ধাক্কাতে ইহুদিয়ার শাসনকর্তা পিলাতের প্রাসাদে নিয়ে যাচ্ছিল।
চলো।
পিলাত হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তিনি ইহুদিদেরকে তেমন সুনজরে দেখতেন না।
তোমরা এখানে কি চাও? এত সকালে এখানে কেন?
এই লোকটি লোকদেরকে বিপথে নিয়ে যাচ্ছে।
সেই বাইতুল মুকাদ্দাসে গন্ডগোল বাঁধিয়েছিল,
তার কি বিচার হবে?
ওর বিচার করুন।
রাষ্ট্রীয় আইন ভঙ্গ না হলে রোমীয় কর্মচারীরা ইহুদি ধর্মীয় বিচারের ব্যাপারে আগ্রহ দেখাত না।
আমি তো এই লোকটির কোনো দোষী দেখতে পাচ্ছি না। সে দোষী নয়।
আমরা জানি সে দোষী। সে সম্রাটকে কর দিতে নিষেধ করে, সে নিজেকে মসিহ বলে দাবি করে, রাজা মনে করে।
এই অভিযোগ পিলাতকে আকর্ষণ করেছিল, কারণ ব্যাপারটি তার পদমর্যাদার উপর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
কি রাজা? এই, তুমি কি ইহুদিদের রাজা? আপনিই তো বললেন
সে গালিলে শুরু করেছে, এখন সে এখানেও এসেছে।
কি গালিলে? সে কি গালিলিও? ও যদি গালিলের হয় তবে বিচারের ভার হেরোদকে দেব। হেরোদ তো এখন জেরুজালেমেই আছে, হেরোদের কাছেই নিয়ে যাও।
হ্যাঁ স্যার।
অভিযোগকারীরা ইসাকে হেরোদের কাছে এনেছিল, সেজন্য হেরোদ খুব খুশি হয়েছিলেন।
আমাকে বলো তুমি কে? তুমি যাদেরকে সাহাবি বলো তারা কারা? লোকে বলে তুমি নাকি অলৌকিক কাজ করতে পারো, তাহলে একটা করে দেখাও তো।
ইসা কিছুই বললেন না, কিন্তু ধর্মীয় আলেম সেনাধ্যক্ষ ও ইমামেরা চুপ থাকতে পারল না।
হে রাজন, সে সব মানুষকে খারাপ পথ নিয়ে যাচ্ছে, সে নিজেকে মনে করে সেই রাজা।
এই লোকটি রাজা?
হেরোদ ইসাকে অপমান ও ঠাট্টা করতে শুরু করলেন। তার গায়ে বেগুনি রঙের একটি রাজকীয় পোশাক পরিয়ে দিলেন।
মহারাজ, ওকে ভালোমতো শিক্ষা দাও, একে পিলাতের কাছে পাঠিয়ে দাও, এটি তার এলাকা।
এর মধ্যে পাহারাদার এবং আলেমরা ইসাকে নিয়ে পিলাতের প্রাসাদে গেলেন। সেখানে অনেক লোক জড়ো হয়েছিল, অনেক সেনাধ্যক্ষ, ঈদ উল ফেসাক পালন করতে আসা অনেক ইহুদি এবং আরও অনেকে আদালতের মধ্যে বসলেন, কিন্তু পিলাত ঈসাকে দোষী করতে রাজি হলেন না।
এই মানুষটি মৃত্যুযোগ্য কোনো অপরাধ করেনি, আমি ওকে কয়েক ঘা চাবুক মেরে ছেড়ে দিতে পারি।
আলেমদের দ্বারা প্রভাবিত হয়ে জনতা একটি অনুরোধ করল,
আপনি একজন বন্দীকে মুক্তি দিয়ে থাকেন ঈদ উল ফেসাকের সময়।
ওই সময় ঈদ উল ফেসাকের দিনে মৃত্যুদণ্ড পাওয়া একজন আসামিকে ছেড়ে দেবার নিয়ম চালু ছিল।
আপনি মুক্তি দিন বারাব্বাকে।
হ্যাঁ, বারাব্বাকে মুক্তি দিন।
ওকে সলিবে দিন।
বারাব্বাকে ঈসাকে হত্যা করো।
ওকে সলিবে দাও।
হ্যাঁ, ওকে সলিবে দাও।
ওকে সলিবে দাও।
তুমি তুমি ওকে চাবুক মারো।
কিন্তু সৈন্যরা ঈসাকে এত মেরেছিল যে তাকে আরো মারার ইচ্ছা জনতার মধ্যে ছিল না।
আপনি দেরি করছেন কেন মাননীয় পিলাত?
ওকে সলিবে দাও। ওকে সলিবে দাও।
দাঙ্গা বাঁধার আশঙ্কা করে পিলাত ঈসাকে কাঠের সলিবে বিদ্ধ করে মৃত্যুর আদেশ দিলেন। জনতার চাপে পিলাত খুনি বারাব্বাকে মুক্তি দিতে রাজি হলেন। তিনি ঈসাকে সলিবে বিদ্ধ করে হত্যার আদেশ দিয়ে বললেন, এই লোকের রক্তের দায়ী আমি নই।
হ্যাঁ, তার রক্তের জন্য আমরা দায়ী থাকব এবং আমাদের সন্তানেরা দায়ী থাকবে।
সৈন্যরা তখন ঈসাকে পিলাতের প্রাসাদে নিয়ে গেল।
বলো তো দেখি কি হচ্ছে।
আপনি আমাদের রক্ষা করবেন মহারাজ, আমাদের রক্ষা করবেন।
চলো কাজটা শেষ করি।
আবার ঈসাকে মারার পর সৈন্যরা তাকে তার আলখেল্লা জড়িয়ে দিয়ে সলিবের একটা কার্ড তার ক্ষত বিক্ষত পিঠে বেঁধে দিল। পরে জেরুজালেমের জনাকীর্ণ রাস্তা ধরে শহরের মধ্য দিয়ে তাকে নিয়ে চলল।
চলো।
সকাল 9টার আগে সৈন্যরা শহরের বাইরে মৃত্যুদণ্ড কার্যকর করার জায়গা গলগাথা, যার অর্থ মাথার খুলি, সেখানে রওনা দিল।
যাও, দূরে যাও।
হাই হাই, সে তো আমরা হয়ে গেছে।
সরে যাও।
এমন মারা হয়েছে বিশ্বাস করা যায় না।
অমানবিক অত্যাচারে ঈসা এত দুর্বল হয়েছিলেন যে তিনি মাটিতে পড়ে গেলেন। সলিবের কাঠটি তখনও তার ঘাড়ে বাঁধা ছিল। রোমীয় সেনাপতি কাঠটি বই নেওয়ার জন্য কারো খোঁজ করছিলেন।
ওই, তোমার নাম কি?
আমি কুরিনিয় সিমন স্যার।
একটু এদিকে আসো,
দড়ি কাটো।
তুমি এটা কাঁধে নাও। এসো, কাঁধে নাও। এই, সরে যাও, সরে যাও।
বহু লোক ঈসার পিছন পিছন যাচ্ছিল। মহিলাদের কেউ কেউ রোদন ও বিলাপ করছিল, কেউ বা কাছে আসতে চাইল।
আমরা আপনার জন্য দুঃখিত হুজুর, নিন এই পানিটুকু পান করুন।
পান করুন হুজুর।
জেরুজালেমের মেয়েরা আমার জন্য কেঁদো না, কিন্তু নিজেদের এবং সন্তানদের জন্য কাঁদো। গাছ সবুজ থাকতে যদি লোকেরা এরকম করে, তাহলে গাছ শুকিয়ে গেলে তখন লোকেরা কি করবে?
আল্লাহ আপনার সহায় হন, আমরা আপনার জন্য দোয়া করব।
শেষে তারা গলগাথায় পৌঁছল। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর কাজ। ঈসাকে দুজন অপরাধীর মাঝখানে রাখা হলো। তার বই নেয়া কাঠের খণ্ডটি দিয়ে সলিপ তৈরি করার জন্য অন্য একটি কাঠের সাথে লাগানো হলো। সেই সলিপের উপর ঈসার হাত ও পায়ে পেরেক বিদ্ধ করা হলো।
তুমি খুঁটিটা গর্তের মধ্যে ঢুকাও, রশিটা ঢিল দাও।
তিনজনকে সলিবে গেঁথে খাড়া করানোর পর সৈন্যরা একটি দোষনামা লিখে সলিবে ঝুলিয়ে দিল। সেখানে লেখা ছিল, এই লোকটি ইহুদিদের রাজা। তিনজনের মৃত্যু না হওয়া পর্যন্ত এবং লোকদের পাহারা দেওয়ার জন্য তারা অপেক্ষা করতে লাগল। কিছু সময় পর ঈসা সলিব থেকে কথা বলে উঠলেন।
এদের মাফ করো পিতা, কারণ এরা কি করছে তা জানে না।
পাহারারত সৈন্যদের মধ্যে ঈসার কাপড় কে নিবে তা নিয়ে তারা ভাগ্য পরীক্ষা করল।
এগুলো কিন্তু কোনো সাধারণ পোশাক নয়।
এই যে ছেড়ে দাও। আমি না না, ওগুলো ছেড়ে ফেলো না। আমি যা বলি শোনো। এসো লটারি করি।
চলো, আমার ৬,
এই ৫, ৫
৩,
এক ৫ দাও, ৫ দাও,
আচ্ছা আচ্ছা,
আমি জিতে গেছি।
তুমি সবচেয়ে ভাগ্যবান যে তার কাপড়গুলো পেয়েছো।
যারা এই ঘটনা দেখছিল তাদের মধ্যে কয়েকজন ধর্মীয় নেতা মসীহকে দোষী সাব্যস্ত করেছিল।
সে অন্যকে রক্ষা করেছে, এখন নিজেকে রক্ষা করুক।
তুমি যদি মসীহ হও তাহলে নিজেকে রক্ষা করো, পারলে সলিব থেকে নেমে আসো।
তোমার একটা অলৌকিক ক্ষমতা দেখাও।
ঈসা মসীহ সলিবে ঝুলে থাকার সময় একজন শূন্য একটা স্পঞ্জে তিতাসিরকা নিয়ে তার মুখের কাছে ধরল।
ইহুদিদের রাজা হয়ে থাকলে নিজেকে রক্ষা করো।
ঈসা শিরকা ফিরিয়ে দিলেন। সলিবে দেয়া অপরাধীদের ভিতর থেকে একজন ঈসাকে উপহাস করে বলল,
তুমি না মশিহা? তাহলে নিজেকে এবং আমাদেরকে রক্ষা করো।
তুমি কি আল্লাহকেও ভয় করো না? তিনি তো শাস্তি পাচ্ছেন তোমারই মতন, কিন্তু তিনি তো কোনো অপরাধ করেননি। আপনি যখন রাজা হয়ে আসবেন তখন আমাকে মনে রাখবেন ঈসা।
আমি ওয়াদা করছি, আজ তুমি আমার সাথে বেহেস্তে যাবে।
সময় গড়িয়ে গেল, যদিও তখন ছিল দিনের বেলা, তবুও অন্ধকারের সমস্ত এলাকা ছেয়ে গেল। ইবাদতখানায় একটা বড় পর্দা ছিল, যেটি গুনাহগারদেরকে আল্লাহর উপস্থিতি থেকে আলাদা করে রাখত। বছরে মাত্র একবার মহা ইমাম ইহুদিদের গুনাহ মাফের জন্য পর্দার ভিতরে যেতে পারতেন। ঈসা সলিবে মারা যাওয়ার সময় সেটি উপর থেকে নিচ পর্যন্ত চিরে গেল।
পিতা, তোমার হাতে আমার রূহকে তুলে দিলাম।
নিষ্ঠুর রোমীয় সেনাপতি বহু মানুষের মৃত্যু দেখেছে, কিন্তু এ ধরনের মৃত্যু কখনো দেখেনি।
আল্লাহর গৌরব হোক, এই লোকটি নিঃসন্দেহে একজন ধার্মিক লোক ছিলেন।
ঈসা সত্যিই মারা গেছে কিনা তা দেখার জন্য একজন সৈন্য ছোরা দিয়ে ঈসার পাজরে আঘাত করল, সাথে সাথে রক্ত ও পানি বের হয়ে আসল। মাঝে মাঝে মৃতদেহ সলিবের উপরে সারা রাত রাখা হতো, কিন্তু কোনো পবিত্র দিনে এমন করে রাখা হতো না। অরিমাথিয়ার ইউসুফ নামে একজন ধর্মীয় নেতা, যিনি ঈসার মৃত্যুদণ্ড চাননি, তিনি ঈসার লাশ দাফন করার জন্য পিলাতের কাছে অনুরোধ করলেন। এতে পিলাত রাজি হলেন। ইউসুফ ঈসার লাশ কাপড়ে জড়িয়ে তারই নিজের নতুন কবরে দাফন করলেন। দাফনের পর বড় একটা পাথর দিয়ে কবরের মুখ বন্ধ করে দিলেন। ইউসুফ এবং তার সাহায্যকারীরা কবর ছেড়ে যাবার সময় একদল মহিলাকে দেখতে পেলেন। ঈসা যখন জীবিত ছিলেন তখন তারা তাকে অনুসরণ করেছিল এবং দূরে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও দেখেছিল।
আমাদেরকে মাফ করুন, আমরা প্রভুর লাশের সাথে যাচ্ছি।
সবাই তাড়াতাড়ি আসুন, ইবাদতের দিন শুরু হয়ে যাচ্ছে তো।
যখন মহিলারা ঈসার কবরের খোঁজ পেল, তারা সুগন্ধি আর কাপড় আনার জন্য শহরে গেল। তখনকার প্রচলিত নিয়ম অনুসারে এগুলো তারা ঈসার লাশে মাখানোর জন্য ব্যবহার করবে। রবিবার খুব সকালে মহিলারা তাড়াতাড়ি করে ঈসার কবরের কাছে গেল। তারা কবরের মুখের ভারী পাথরটি কীভাবে সরাবে তা নিয়ে ভাবনায় পড়ে গেল। ভীষণ আশ্চর্য হয়ে দেখল যে কবরের মুখ থেকে পাথরখানা সরানো হয়েছে এবং দেখল সেখানে ঈসার লাশ নেই, শুধু কাফনের কাপড়খানা কবরের উপর পড়ে আছে। সেখানে হঠাৎ করে চারদিক উজ্জ্বল করে দুজন ফেরেশতা উপস্থিত হলেন। যখন ফেরেশতারা তাদের সাথে কথা বললেন তখন মহিলারা ভয়ে কাঁপতে শুরু করল।
জীবিতকে মৃতদের মধ্যে খুঁজছ কেন? তিনি এখানে নেই, জীবিত হয়ে উঠেছেন। গালিলে থাকতে কি বলেছিলেন স্মরণ কর, ইবনে আদমকে পাপীদের হাতে তুলে দেওয়া হবে, সলিবে গেঁথে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠবে।
মৃত্যুর আগে ঈসা পাহাড়ি এলাকায় ও রাস্তায় যাবার পথে তাদের কাছে যা যা বলেছিলেন সেসব কথা তাদের মনে পড়ল।
তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর তিন দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন।
নতুন ধারণা নিয়ে মহিলারা দৌড়ে ঈসার ১১ জন সাহাবীকে খোঁজ করতে গেল।
শোনো, পাথরটি সরিয়ে ফেলা হয়েছে। আমরা ভিতরে ঢুকে দেখলাম প্রভুর লাশ কবরের মধ্যে নেই।
কি বলছো, আমাদের প্রভুর লাশ নেই?
তখন দুজন লোক আমাদের কাছে আসলেন, তারা ফেরেশতা, তাদেরকে উজ্জ্বল দেখাচ্ছিল। তারা আমাদেরকে বলল, মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছো কেন? এ কথা সত্য?
বিশ্বাস করো, সত্যি বলছি।
আমরা তাদেরকে দেখেছি, তোমরাও দেখে এসো, কবরটি খালি পড়ে আছে, আমাদের প্রভু বেঁচে উঠেছেন। পিতর, আমাদের কথা বিশ্বাস করুন।
হযরত পিতর তখন নিজে ব্যাপারটি দেখার জন্য দৌড়ে গেলেন। ওই দিনে জেরুজালেম থেকে দুজন লোক একটি আশ্চর্য খবর নিয়ে উম্মতদের কাছে হাজির হলো।
প্রভু যে কবর থেকে উঠেছেন এ কথা সত্য, শিমনের সাথে দেখা দিয়েছেন।
রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা তাকে চিনতে পারিনি, যখন তিনি রুটি ভেঙে দিলেন তখনই চিনলাম।
ইমায়েতে কে আশ্চর্য তিনি সেখানে গেলেন।
আসসালামু আলাইকুম।
হঠাৎ ঈসা তাদের মাঝখানে এসে দাঁড়ালেন, তখন কোনো দরজা খোলা ছিল না। তারা বিস্মিত হয়ে ভয় পেয়ে গেল, তারা মনে করল যে তারা ভূত দেখছে।
কেন অস্থির হচ্ছ? তোমাদের মনে কেনই বা সন্দেহ যাচ্ছে? দেখো এই আমার হাত এবং পা, তোমরা চেয়ে দেখো, এ আমি, ছুঁয়ে দেখলেই বুঝতে পারবে। ভূতের তো হাড় মাংস কিছুই নেই যেমন আমার আছে। আমি তোমাদের সাথে থাকতেই এইসব ঘটনা যে ঘটবে তা বলেছিলাম। নবীদের কিতাবে ও জব্বুর শরীফের মধ্যে আমার বিষয়ে যা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে। এই কথা লেখা আছে, মসীহকে দুঃখ পেতে হবে এবং তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠবেন, কেবল তারই নামে সমস্ত জাতির কাছে পরিবর্তন এবং নাজাতের সুখবর প্রচার করা হবে, জেরুজালেম থেকে শুরু হবে। তোমরাই এই ঘটনার সাক্ষী। আমার পিতা যা দেবার ওয়াদা করেছেন তা আমি পাঠিয়ে দেব। তোমরা এখানেই অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত বেহেস্ত থেকে শক্তি না পাও।
ঈসা এভাবে বিভিন্ন সময় উম্মতদেরকে দেখা দেন। একবার তিনি 500 লোককে এবং আরেকবার গালিলের পাহাড়ে 11 সাহাবিকে দেখা দিয়েছিলেন।
আল্লাহ তোমাদের হেফাজত করুন। বেহেস্তের ও দুনিয়ার সকল ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। যাও সমস্ত জাতির লোকদেরকে আমার উম্মত করো, পিতা পুত্র বাকরুহের নামে তাদেরকে তরিকাবন্দি দাও। আমি তোমাদের যে সব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমিন।
মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার 40 দিন সাহাবিদের নিয়ে জৈতুন পাহাড়ি এলাকায় গেলেন। তিনি তাদের মাথায় হাত রেখে দোয়া করলেন। যখন তিনি দোয়া করছিলেন ঠিক তখনই তাকে বেহেশতে তুলে নেওয়া হলো।
সর্বশ্রেষ্ঠ মুজেজা ঘটল। ঈসা মৃত্যুকে পরাজিত করলেন, তিনি নিজেকে যা বলে দাবি করতেন তাতে আর কোনো সন্দেহ রইল না। আসমান ও দুনিয়ার সৃষ্টিকর্তা যে আল্লাহ, তিনি ঈসা মসীহের মধ্যে প্রকাশিত হলেন, তার বেগুনাহ জীবন গুনাহগার মানুষের কাফফারা হিসেবে কোরবানি করলেন। শুরু থেকে এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। যদি ঈসাকে নাজাতদাতা হিসেবে গ্রহণ করি তাহলে তিনি আমাদের গুনাহ মাফ করবেন। তার উপর আস্থা রাখলে চিরকাল আল্লাহর সাথে বসবাস করা যায়। তিনি বলেছিলেন যে গুনাহের কাফফারা হিসেবে তার জীবন কোরবানি দেবেন, মৃত্যু থেকে পুনরায় জীবিত হবেন। জীবিত হয়ে সত্যি দেখালেন যে তিনি জীবন্ত নাজাতদাতা, সেজন্য যারা তার উপরে ঈমান আনে তাদেরকে তিনি চিরকালের মুক্তি দিতে পারেন। ঈসা নিজের সম্বন্ধে বলছেন,
কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যেতে পারে না, বরং আমি নিজ থেকেই তা সমর্পণ করি।
ঈসা আপনার গুনাহ ক্ষমা করতে এবং আপনার জীবন তার মহব্বত ও শান্তিতে পূর্ণ করতে চান। এখনকার জীবনের চেয়ে আরও আদর্শ এবং অর্থপূর্ণ জীবন দিতে চান। সেটার অর্থ বুঝাতে তিনি বললেন,
দেখো আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করছি, কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি তার কাছে যাব।
গুনাহের মাপ পাবার জন্য এবং আল্লাহর সাথে চিরকাল থাকার জন্য অবশ্যই ঈসাকে ব্যক্তিগত নাজাতদাতা হিসাবে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে তিনি আপনার জন্য কোরবানি হয়েছেন। আপনি যদি তার উপর ঈমান আনেন তাহলে তিনি আপনাকে গ্রহণ করবেন। সেজন্য তিনি বলছেন,
আমি পথ সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।
যদি ঈসাকে গ্রহণ করে গোনাহের মাফ পাবার ইচ্ছা জাগে তাহলে বিশ্বাস সহকারে মোনাজাত করুন, ঈসা আপনার জীবনে আসবেন। আল্লাহ আপনার হৃদয় জানেন, তিনি আপনার কথার প্রতি নয় কিন্তু মনোভাবের প্রতি নজর দেন। মোনাজাতটি আগে শুনুন। হে ঈসা, আপনি সলিবের উপর মৃত্যুবরণ করে আমার গোনাহের কাফফারা আদায় করেছেন বলে আপনাকে শুকরিয়া জানাই। আমার জীবনের দরজা খুলে দিয়ে আপনাকে প্রভু ও নাজাতদাতা হিসাবে পেতে চাই। আমার জীবন পরিচালনা করুন, আপনি যেভাবে চান সেভাবে আমাকে গড়ে তুলুন। আমেন। আপনি যদি ঈসাকে আপনার জীবনে আসার জন্য আহ্বান করতে চান, তাহলে আমার সাথে সাথে এই মোনাজাত করুন। হে ঈসা, আপনাকে আমার জীবনে প্রয়োজন। সলিবের উপর মৃত্যুবরণ করে আমার গোনাহের কাফফারা আদায় করেছেন বলে আপনাকে শুকরিয়া জানাই। আমার জীবনের দরজা খুলে দিয়ে আপনাকে প্রভু ও নাজাতদাতা হিসাবে পেতে চাই। আমার জীবন পরিচালনা করুন। আপনি যেমন চান তেমন মানুষ হিসাবে আমাকে গড়ে তুলুন। আমিন। যদি আপনি ঈসা মসীহকে নাজাতদাতা হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে নিশ্চিত হন যে তার প্রতিজ্ঞা অনুসারে তিনি আপনার সাথে আছেন। তিনি আপনার গোনাহ মাফ করেছেন। আপনি আল্লাহর সাথে চিরকাল বাস করবেন।
মুনাজাতের মাধ্যমে ঈসার সাথে কথা বলে ইমানে বেড়ে উঠুন। ইঞ্জিল শরীফ পড়ে তার আদেশ মেনে চলুন। যারা ঈসাকে ভালোবাসে ও অনুসরণ করে তাদের সাথে যোগাযোগ করুন। তার আশ্চর্যজনক ওয়াদার কথা স্মরণ করুন যা আপনাকে দেয়া হয়েছে। তিনি বলছেন,
আমি কোনো মতে তোমাকে ছাড়ব না, ত্যাগ করব না, কেননা যুগের শেষ দিন পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
আপনার নাজাতদাতা ঈসা সম্পর্কে যদি আরও জানতে চান, তাহলে আমাদের কাছে চিঠি লিখুন। ঈসা মসীহের কাহিনী অনুষ্ঠানটি কেমন লেগেছে, কতজন একসঙ্গে শুনেছেন এবং আপনার জীবনে কেমন প্রভাব ফেলেছে তা জানিয়ে চিঠি লিখুন। মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শোনার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে লিখুন পরিচালক জে এফ প্রজেক্ট, পোস্ট বক্স 2289, ঢাকা 10000, বাংলাদেশ।